বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থ সহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 16 এপ্রিল, 3 বৈশাখ এবং ফেরসে 27 ফারবার দিন। রেডিও তেহরানে সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13610 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকে দৃষ্টিপাতে থাকছে যথারীতি 2টি প্রতিবেদন। ইয়েমেনে বন্দি বিনিময় ভ্রাতৃঘাতী সংঘাত অবসানের ক্ষেত্র তৈরি করবে, এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা থাকবে দৃষ্টিপাতের শুরুতেই। এবং বাংলাদেশে গরমে হিট অ্যালার্ম জারির পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এ বিষয়ে চিন্তাভাবনা করছে পরিবেশ মন্ত্রণালয়। তবে জলবায়ুর বিরূপ প্রভাবের কারণেই আবহাওয়ার এ অশনি সংকেত বলে মত বিশ্লেষক মহলের। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি বাদশা রহমানের পাঠানো প্রতিবেদন। এরপর থাকবে পবিত্র রমজানের বিশেষ অনুষ্ঠান খোদা প্রেমের অনন্য উৎসব। তারপর রয়েছে পত্রপত্রিকার পাতার খবরের প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। প্রান্তিক আয়োজনে রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান নারী মানব ফুল। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। সামরিক শক্তি যতই বাড়ুক, আত্মতুষ্টিতে না ভুগতে সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেয়ী। ডেনমার্কে আবারও পবিত্র কোরআনের অবমাননা করেছে একটি উগ্র ইসলাম বিদ্বেষী গোষ্ঠী, তীব্র নিন্দা জানাল ইসলামী প্রজাতন্ত্র ইরান। বাংলাদেশে ঈদ যাত্রায় কেউ বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করতে পারবে না বলে রেলপথ মন্ত্রীর ঘোষণা, রেলওয়ে কর্মচারীদের ছুটি বাতিল। এবং ভারতের উত্তরপ্রদেশে সাবেক পার্লামেন্ট সদস্য আতিক আহমেদ এবং তার ভাই আশরাফকে গুলি করে হত্যা, 144 ধারা জারি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীকে নিরবচ্ছিন্নভাবে উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেয়ী। আজ সশস্ত্র বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডার ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান। ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ খামেনেয়ী আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী নিজেদের শক্তি সামর্থ্য ও উন্নতি নিয়ে যেন কখনোই আত্মতুষ্টিতে না ভোগে, তাদেরকে নিরবচ্ছিন্নভাবে এগিয়ে যেতে হবে। পবিত্র কোরআন অনুযায়ী প্রতিরক্ষা ক্ষেত্রে সদা প্রস্তুতির নির্দেশ দিয়েছেন স্বয়ং পালনকর্তা। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ বাঁধানোর পেছনে আমেরিকার অন্য স্বার্থ ছিল, কিন্তু তাদের মূল টার্গেট ছিল ইরান। কিন্তু ইসলামী বিপ্লবের অত্যন্ত শক্তিশালী ভিত্তির কারণে তারা লক্ষ্য হাসিলে ব্যর্থ হয়েছে, কাজেই বাহ্যিকভাবে সামরিক দিক থেকে দৃঢ় ও শক্তিশালী শত্রুকেও পরাজিত করা সম্ভব। ডেনমার্কে আবারও পবিত্র কোরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, কোরআন অবমাননার এই ঘটনা তাকফিরি সন্ত্রাসবাদ ও সহিংসতারই একটি ভিন্ন চিত্র। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে শুক্রবার একটি উগ্র ইসলাম বিদ্বেষী গোষ্ঠী পবিত্র কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয়। গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, একই সময়ে গোষ্ঠীটি তুরস্কের পতাকায়ও অগ্নিসংযোগ করে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি শনিবার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, পবিত্র রমজান মাসে একটি উগ্র গোষ্ঠী পবিত্র কোরআনে অগ্নিসংযোগ করার মাধ্যমে ঐশী ধর্ম ইসলামের অবমাননা করার পাশাপাশি বিশ্বের সকল মুসলমানকে বিদ্রুপ করেছে। তিনি বলেন, শুক্রবার ছিল বিশ্ব কুজ দিবস, অথচ সেদিনই ড্যানিশ গোষ্ঠীটি ইসলাম অবমাননাকর পদক্ষেপ নিয়ে পাশ্চাত্যের কথিত মত প্রকাশের স্বাধীনতার জঘন্যতম রূপটি প্রদর্শন করেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ইরান অত্যাধুনিক সমরাস্ত্রের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে যে প্রচেষ্টা চালাচ্ছে, এই পরীক্ষাকে সেক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি বলে বিবেচনা করা হচ্ছে। IRGC-র গবেষণা বিভাগের প্রধান জেনারেল আলি কুহেস্তানি বলেছেন, সাদিদ 365 নামের ক্ষেপণাস্ত্রটি 8 কিলোমিটার পর্যন্ত দূরত্বে অবস্থানরত বিভিন্ন ধরনের ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম। গাইডেড ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং এটি ট্যাঙ্ক সুরক্ষা ব্যবস্থা বা AKS ভেদ করে যে কোনো ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম। IRGC-র এই জেনারেল জানান, তার বাহিনীর গবেষকরা ক্ষেপণাস্ত্রটির কার্যকারিতা ও বিধ্বংসী ক্ষমতা বাড়ানোর চেষ্টা করে যাচ্ছেন। তিনি আরও বলেন, IRGC-র সাঁজোয়া যানগুলোতে 4টি করে সাদিদ 365 ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বসানো হবে, যার 2টি থাকবে সামনে ও 2টি পেছনে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে এবারের ঈদ যাত্রায় কেউ বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
এবারের ঈদযাত্রায় কেউ বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। আজ রোববার রাজধানী ঢাকায় কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করে তিনি টিকিটবিহীন তথাকথিত যাত্রীদের আর ট্রেনে ভ্রমণের সুযোগ নেই বলে জানিয়েছেন। রেলমন্ত্রী বলেন, প্রত্যেক যাত্রীকে টিকিট দেখিয়ে স্টেশনে প্রবেশের অনুমতি নিতে হবে। টিকিটবিহীন যাত্রী প্রবেশ বন্ধে ঢাকামুখী ট্রেনগুলো এবার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে থাকবে না। রেলমন্ত্রী বলেন, ঈদ যাত্রা নিরাপদ করতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ঈদের ছুটিতে মানুষ যেন আনন্দে পরিবারের সঙ্গে কাটাতে পারে, এজন্য রেলওয়ে কর্মচারীদের ছুটি থাকবে না। এদিকে ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করার শতভাগ প্রস্তুতি সম্পন্ন জানিয়ে রেলপথ মন্ত্রী বলেন, এবারই প্রথমবারের মতো শতভাগ অনলাইনে টিকিট বিক্রি করা হয়েছে। টিকিট প্রদর্শন করেই স্টেশনে প্রবেশ করতে পারবেন তারা। তাছাড়া যাত্রার দিন স্ট্যান্ডবাই টিকিটও বিক্রি করা হবে। আগামীকাল 17 এপ্রিল থেকে শুরু হচ্ছে ট্রেনে ঈদ যাত্রা। প্রতিদিন আন্তনগর ট্রেনে প্রায় 29,000 যাত্রী সহ 35,000 মতো যাত্রী রাজধানী ছাড়বেন।
আমাদের আন্তনগর ট্রেনে অর্থাৎ 104টা যে ট্রেন, 52 জোড়া, এই ট্রেনের সংখ্যাটা এইটা। এর বাইরে আমাদের লোকাল ট্রেন, কমিউটার ট্রেন, বিভিন্ন যে ট্রেনগুলো আছে এগুলো আরো প্রায় 30 থেকে 35 হাজার।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের সাবেক পার্লামেন্ট সদস্য আতিক আহমেদ এবং তার ভাই আশরাফকে সাংবাদিক সেজে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ক্যামেরার সামনে এ দুই ভাইকে গুলি করা হয়। ওই হত্যাকাণ্ডের জেরে রাজ্যের সমস্ত জেলায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে 144 ধারা জারি করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে গ্যাংস্টার থেকে নেতা হওয়া আতিক আহমদ এবং তার ভাই আশরাফ পুলিশের সামনে আততায়ীদের হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাতে ওই হত্যাকাণ্ডের জেরে রাজ্যের সমস্ত জেলায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে 144 ধারা জারি করা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারও এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তে নির্দেশ দিয়েছে। লবলেশ তেওয়ারি সানি এবং অরুণ মৌর্য নামে 3 আততায়ীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সাংবাদিকের ছদ্ম বেশে তারা এসেছিল বলে খবর। সূত্রের প্রকাশ, ঘটনাটি ঘটেছে প্রয়াগরাজ মেডিকেল কলেজের কাছে। পুলিশের পক্ষ থেকে বন্দী আতিক আহমদ ও তার ভাই আশরাফকে মেডিকেল চেক আপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত গ্যাংস্টারের আইনজীবী বিজয় মিশ্র গণমাধ্যমকে বলেন, সাংবাদিকদের ভিড় থেকে কেউ আতিক আহমদ এবং তার ভাইকে খুব কাছ থেকে গুলি করে। নিহত আতিক আহমদ উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সাবেক এমপি ছিলেন। 2005 সালে বিএসপি বিধায়ক রাজু পালের হত্যায় তার নাম জড়িয়েছিল। ওই মামলার সাক্ষী উমেশ পাল হত্যায় তিনি মূল অভিযুক্ত ছিলেন। গত বৃহস্পতিবার আতিক আহমদের ছেলে আসাদ এবং তার সঙ্গী গোলাম উত্তরপ্রদেশ পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে। উমেশ পাল হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত ছিল আসাদ। মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, এই ঘটনায় আইন শৃঙ্খলা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। এরপর কি দেশের সংবিধান ও আইন শৃঙ্খলার প্রতি জনগণের আস্থা থাকবে? তার অভিযোগ, এতে উত্তরপ্রদেশের বিজেপি সরকারের ভূমিকা রয়েছে। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্ত হওয়া উচিত এবং একটি কমিটি গঠন করা উচিত। কমিটিতে উত্তরপ্রদেশের কোনো কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা উচিত নয়। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ইহুদিবাদী ইসরায়েলের কয়েকটি বিখ্যাত কোম্পানি এবং ইনস্টিটিউশনের কয়েক ডজন ওয়েবসাইটে ফিলিস্তিনপন্থী হ্যাকাররা হামলা চালিয়েছে। আন্তর্জাতিক কুদস দিবস উপলক্ষে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালানো হয়। এছাড়া নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের সামরিক বাহিনী যে বর্বর ও ঘৃণ্য হত্যা ও অত্যাচার চালাচ্ছে তার নিন্দা জানানো হয়। হিব্রু ভাষার পত্রিকা ইসরায়েল হায়ুম জানিয়েছে, ইসরায়েলের অন্তত 7টি ওয়েবসাইট গত 2 দিনে হ্যাকিং এর কবলে পড়েছে, যাতে মারাত্মক সাইবার হামলা চালানো হয়। এর ফলে এ সমস্ত ওয়েবসাইটের কাজকর্মে বড় রকমের বাধা সৃষ্টি হয়েছে। খবরে বলা হয়েছে, ইসরায়েলি ব্যাংক থেকে শুরু করে বেসরকারি কলেজ পর্যন্ত সাইবার হামলার কবলে পড়ে। সাইবার হামলা মোকাবেলার জন্য ইহুদিবাদী ইসরায়েল এর আগের বছরগুলোতে যে সমস্ত প্রযুক্তি নিযুক্ত করেছে তার চেয়ে অনেক উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবারের হামলায়। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের সঙ্গে যুদ্ধবন্দী বিনিময় করেছে সৌদি আরব। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি বা ICRC এ তথ্য জানিয়ে বলেছে, ইয়েমেন ও সৌদি আরব নিজেদের মধ্যে প্রায় 900 যুদ্ধবন্দী বিনিময় করতে সম্মত হয়েছে এবং শনিবার প্রথম দফা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। ইয়েমেন ও সৌদি আরবের মধ্যে বিগত 8 বছরের সংঘাত অবসানের লক্ষ্যে বর্তমানে দুদেশের মধ্যে শান্তি আলোচনা চলমান রয়েছে। ICRC-র মুখপাত্র জেসিকা মুসান জানান, শনিবার স্থানীয় সময়ে সকাল 9টায় সৌদি আরবের আবহা বিমানবন্দর থেকে 120 ইয়েমেনি যুদ্ধবন্দীকে নিয়ে একটি বিমান সানার উদ্দেশ্যে আকাশে উড্ডয়ন করে। একই সময়ে ইয়েমেনের রাজধানী সানা থেকে 16 জন সৌদি ও 3 জন সুদানি নাগরিককে নিয়ে একটি বিমান রিয়াদের উদ্দেশ্যে যাত্রা করে। সৌদি আরবের আল এখবারিয়া চ্যানেল জানিয়েছে, শনিবার দুপুরের দিকে সানা থেকে আসা বিমানটি রিয়াদে অবতরণ করেছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য জার্মান সরকার ইউক্রেনকে যে অস্ত্র এবং অর্থ সহায়তা দিচ্ছে তার প্রতিবাদে অল্টারনেটিভ ফর জার্মানি বা AFD পার্টির সমর্থকেরা নুরেমবার্গে শহরে বিক্ষোভ সমাবেশ করেছেন। তারা ইউরোপে শান্তি প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নিতে জার্মান সরকারের প্রতি আহ্বান জানান। বিক্ষোভকারীরা বলেন, আমরা ইউরোপের সমস্ত মানুষের শান্তি চাই, আমরা ইউরোপের ও রাশিয়ার জনগণের জন্য শান্তি চাই, একই সঙ্গে আমরা ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে মিলেমিশে শান্তিপূর্ণভাবে থাকতে চাই। গতকাল অনুষ্ঠিত ওই বিক্ষোভ মিছিলের ফুটেজে দেখা যায়, বিক্ষোভে অংশ নিয়ে লোকজন নানা ধরনের ব্যানার ও প্লেকার্ড বহন করেছেন এবং জার্মানির জাতীয় পতাকা নাড়ছেন। এ সময় তারা ইউক্রেন যুদ্ধে অংশ না নিতে জার্মানির নেতাদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তারা জার্মানি থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবিতে স্লোগান দেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইউক্রেনকে বাজেট সমর্থন হিসেবে আরও $490 কোটি অর্থ সহযোগিতা দেবে। এই অর্থ আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে ইউক্রেনকে সরবরাহ করা হবে, যা দেশটির নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ কিছু সেবা খাতে ব্যয় করা হবে। গত শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান চালানোর পর থেকে এ পর্যন্ত কিয়েভকে ওয়াশিংটন $1,800 কোটি বাজেট সহায়তা হিসেবে দিয়েছে। করেছে। বিশ্ব ব্যাংকের বিশেষ পদ্ধতির মাধ্যমে এই অর্থের যোগান দেওয়া হয়। এর সাথে বাড়তি আরও $490 কোটি আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হবে। গত বৃহস্পতিবার ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শেমিহাল জানিয়েছেন, তার দেশ এই মুহূর্তে মারাত্মক রকমের বাজেট ঘাটতিতে রয়েছে, যার কারণে গুরুত্বপূর্ণ পুনর্গঠন কাজ করা সম্ভব হচ্ছে না। এরপর আমেরিকার পক্ষ থেকে বাজেট সহায়তার ঘোষণা এল। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা বলেছেন, ইউক্রেন যুদ্ধে আমেরিকা এবং ইউরোপকে অবশ্যই অস্ত্র সরবরাহ বন্ধ করার মাধ্যমে যুদ্ধে উৎসাহ যোগানো বন্ধ করতে হবে। যুদ্ধে উস্কানি দেওয়া বন্ধ করে তাদের শান্তি প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা শুরু করা উচিত। শনিবার চীনের রাজধানী বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। তিনি সুস্পষ্ট করে বলেন, শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে কথা বলা জরুরি। লুলা ডি সিলভা বলেন, ইউক্রেন যুদ্ধে ধৈর্য ধরা জরুরি, তবে তার চেয়ে বেশি জরুরি অস্ত্র সরবরাহ এবং যুদ্ধে উৎসাহ যোগানো বন্ধ করা। যদি এইগুলো করা হয়, তাহলে আশা করা যায় বিশ্বনেতারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বোঝাতে সক্ষম হবেন যে সারা বিশ্বের জন্য শান্তি প্রয়োজন। গত মাসে চীন ও ব্রাজিল দ্বিপক্ষীয় বাণিজ্যে নিজস্ব মুদ্রা ব্যবহারের বিষয়ে একটি চুক্তি সই করেছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মুক্তিপ্রাপ্ত ইয়েমেনি বন্দীদের প্রথম দল গত 14 এপ্রিল সানা বিমানবন্দরে পৌঁছেছে। ইয়েমেন সংকটের অবসান এবং বন্দী বিনিময়ের বিষয়টিকে এই অঞ্চলের জনগণ স্বাগত জানিয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন রেজওয়ান হুসাইন।
মুক্তিপ্রাপ্ত ইয়েমেনি বন্দীদের প্রথম দল গত 14 এপ্রিল সানা বিমানবন্দরে পৌঁছেছে। বন্দী বিনিময় করা ইয়েমেনে যুদ্ধরত পক্ষের মধ্যে সংলাপের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল। গত 20 মার্চ সুইজারল্যান্ডে ইয়েমেন যুদ্ধে আটক বন্দীদের বিষয়ে আলোচনা হয়েছিল। সে সময় আনসারুল্লাহর 706 জন বন্দী এবং অপরপক্ষে সৌদি ও সুদান সহ আরও অন্য দেশের আটক 181 জন সেনাকে মুক্তির বিষয়ে সমঝোতা হয়েছিল। চার ধরনের বন্দী রয়েছে, সেগুলো হচ্ছে আনসারুল্লাহ সমর্থিত ইয়েমেনের বর্তমান হুতি সরকারের বন্দী, ইয়েমেনের পদত্যাগ করা সরকারের বন্দী, মাহরিবের বন্দী এবং সৌদি আরব ও তার ভাড়াটে সেনাদের বন্দী। ইয়েমেনে যুদ্ধবন্দীদের বিনিময় পবিত্র রমজান মাসের 19 তারিখে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আন্তর্জাতিক রেডক্রস কমিটি জানায় মাহরিব ফ্রন্টে হামলাকারীদের প্রস্তুতি না থাকার কারণে বন্দী বিনিময় চুক্তি বাস্তবায়ন স্থগিত ছিল। যাই হোক, বর্তমানে 3 ধাপে বন্দী বিনিময় প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বন্দী বিনিময় প্রক্রিয়া বাস্তবায়নের প্রথম পর্যায় হবে সানা ও এডেনের মধ্যে, দ্বিতীয় পর্যায়টি হবে সানা ও রিয়াদের মধ্যে এবং তৃতীয় পর্যায়টি হবে সানা ও মারিবের মধ্যে। এই পর্যায়ে 800 বন্দী মুক্তি পাবে। বন্দীদের এই বিনিময়কে ইয়েমেন যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা হচ্ছে। যদিও উভয় পক্ষ 2020 সালের অক্টোবরে 1000-এরও বেশি বন্দীকে মুক্তি দিয়েছিল। পর্যবেক্ষকরা বলছেন, এমন সময় বন্দী বিনিময় হচ্ছে যখন ইয়েমেনি ও সৌদিরা যুদ্ধ অবসানের জন্য একমত হয়েছে এবং উভয় পক্ষ যুদ্ধ না করার ব্যাপারে আন্তরিকতা দেখিয়েছে। চলমান বন্দী বিনিময়ের বিষয়টিকে এরিয়ালোকে মূল্যায়ন করতে হবে। বন্দী বিনিময় চুক্তির সফল বাস্তবায়ন এই যুদ্ধবিরতি এবং ইয়েমেনে যুদ্ধের সমাপ্তির আনুষ্ঠানিক ঘোষণার ক্ষেত্র তৈরি করতে পারে। প্রকৃতপক্ষে বন্দী বিনিময় বিবাদমান পক্ষগুলোর মধ্যকার আস্থা আরও বাড়িয়ে দেবে। আরব বিশ্বের একজন শীর্ষস্থানীয় রাজনৈতিক বিশ্লেষক এবং দৈনিক রায় আল ইয়াওমের সম্পাদক আব্দুল বারী আতাওয়ান বলেছেন, আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের হস্তক্ষেপ বন্ধ হলে ইয়েমেন সংকটের অবসান ঘটবে এবং বর্তমানে বন্দী বিনিময় প্রক্রিয়া সংঘাত অবসানে অনেক বড় ভূমিকা রাখবে। যাই হোক, ইয়েমেন সংকটের অবসান এবং বন্দী বিনিময়ের বিষয়টিকে এ অঞ্চলের জনগণ স্বাগত জানিয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের অধিকাংশ এলাকায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে। কাঠফাটা রোদ আর ভ্যাবসা গরমে নাভিশ্বাস চারদিক। প্রতিদিন তাপপ্রবাহ বিস্তৃত হতে হতে 40 ডিগ্রি পার করেছে বেশ কয়েকবার। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে এই হাসফাস অবস্থা আরও সপ্তাহখানেকের থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার বিশেষ প্রতিনিধি।
শরৎ ঋতুর বাংলাদেশে এবার চৈত্রের শুরুতে ছিল ঝড়বাদল, কিন্তু পঞ্জিকায় বৈশাখের পাতা খুলে দিন এগুতে থাকলেও দেখা নেই বৃষ্টি কিংবা ঝড়ের। বাতাসে বইছে খরতাপ। দেশের অধিকাংশ এলাকায় মৃদু থেকে মাঝারি তাপমাত্রা বহমান। কাঠফাটা রোদ আর ভ্যাবসা গরমে নাভিশ্বাস চারদিক। প্রতিদিন তাপপ্রবাহ বিস্তৃত হতে হতে 40 ডিগ্রি পার করেছে বেশ কয়েকবার। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে এই হাঁসফাঁস অবস্থা আরও সপ্তাহখানেক থাকবে বলে জানিয়েছে আবহাওয়াবিদ আব্দুর রহমান খান।
আসলে এই পরিস্থিতি এখনো কিন্তু আমাদের 3 দিন, আমরা আশা করছি আরো 3 দিন এই পরিস্থিতি বিরাজ থাকবে। তারপরে আস্তে আস্তে তাপমাত্রা কিছুটা হলেও মানে আমরা আশা করছি কমের দিকে থাকবে।
তবু জীবিকার তাগিদে তীব্র রোদে কাজ করতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের।
বাসা থেকে বের হতে মন চায় না, তারপরে প্রয়োজনের তাগিদে পারিপার্শ্বিকতার তাগিদে বের হতে হয়।
গরম থাকা সত্ত্বেও বা রোজা নিয়ে বেরোতে হয়, কাজ কাজ তো করতে হবে, কাজ তো ঘরে বসে থাকলে কাজ করতে পারবো না।
অন্যদিকে ফসলের জমিতে পানির সংকট ঠেকাতে জমিতে সেচ দিতে হচ্ছে কৃষকদের। চুয়াডাঙ্গায় শুক্রবার দেশের সর্বোচ্চ 41.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে 2014 সালের একই দিনে অর্থাৎ 14 এপ্রিল ঢাকার তাপমাত্রার পারদ উঠেছিল এই উচ্চতায়, অর্থাৎ 40.2 ডিগ্রি ছুঁয়েছিল। এরও আগে বেশি তাপমাত্রা উঠেছিল 1965 সালে 42 ডিগ্রি সেলসিয়াস। আর দেশের ইতিহাসে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 1960 সালে 42.2 ডিগ্রি সেলসিয়াস। এমন সব রেকর্ডের ঘর টপকে অতিষ্ঠ জনজীবনের পরিস্থিতি আরও অবনতি হলে তাপমাত্রার জরুরি অবস্থা জারি করা হতে পারে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ঋতু বৈচিত্র্যের দেশে জলবায়ুর বিরূপ প্রভাবের এই ক্ষতিকর দিক নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এমন পরিস্থিতি নিয়ে আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞ ডক্টর সাইফুল ইসলাম বলেছেন,
কৃষিতে আমাদের একটা ব্যাপক অভিঘাত হচ্ছে এরকম হিট ওয়েভ কন্ডিশন, এবং সমুদ্রেও দেখা যাচ্ছে মেরিন হিট ওয়েভ যেটা বলে, সেটাও আপনার সমুদ্রের তাপমাত্রা এই 90% এক্সেস হিট অ্যাবজর্ব করে নেয়, তো সেখানে তাপমাত্রা বাড়ছে এবং আপনার কোরাল এবং অন্যান্য ক্ষেত্রেও কিন্তু সে ইম্প্যাক্ট করছে। অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং এখন 1.1 ডিগ্রি আছে, এটা যখন 1.5 ডিগ্রি অতিক্রম করবে তখন আমাদের কোরালগুলি সব মারা যাবে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এখন রয়েছে পবিত্র রমজানের বিশেষ অনুষ্ঠান খোদা প্রেমের অনন্য উৎসব।
رمضان متجلى وابتسم طوبى للعبد إذا تنمى فالخير وفير من صرما ينجي المأثوم من النار
خدا بريمير أنن نوتشاب
শ্রোতা বন্ধুরা, রমজান খোদা প্রেমের অনন্য উৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার 25তম পর্বে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
يا مجيب من لا مجيب له يا شفيق من لا شفيق له
رمضان মাস হচ্ছে পবিত্র কুরআন তেলাওয়াতের ও অধ্যয়নের শ্রেষ্ঠ সময়। পাপ বর্জনের জন্যে ও সঠিক পথের দিশা তথা হেদায়েত পাওয়ার জন্যে পবিত্র কোরআন গভীর চিন্তাভাবনা সহ অধ্যয়ন করা জরুরি। একজন মুমিন বান্দার প্রতিদিন কোরআনের অন্তত 50 আয়াত অর্থসহ তিলাওয়াত করা উচিত। পবিত্র কোরআন কেবল মুসলমানের জন্য সঠিক পথ দেখানোর বই তা নয়, এ আসমানি মহাগ্রন্থে গোটা মানব জাতির জন্য সুপথ দেখানো হয়েছে। পবিত্র কোরআন সত্য ও মিথ্যার পার্থক্যকারী, কিন্তু কোনো মানুষ সত্য ও সঠিক পথকে উপলব্ধি করতে সক্ষম হবে কিনা তা নির্ভর করে সত্যের প্রতি তাঁর আকর্ষণ ও সৎ সাহসের উপর। রমজান মাসে রোজা রাখার ফলে মানুষের আত্মা আধ্যাত্মিক দিক থেকে সত্যকে উপলব্ধি করার জন্য বেশি প্রস্তুত থাকে। ইমানকে মজবুত করার জন্য কোরআন অধ্যয়ন যত বেশি করা যায় ততই ভালো।
রমজান ও পবিত্র কোরআন মানুষকে ধৈর্যশীল হওয়ার আহ্বান জানায়। কোরআনে মহান আল্লাহ বলেছেন তিনি ধৈর্যশীলদের ভালোবাসেন। খোদা সচেতনতা অর্জনের অন্যতম প্রধান চাবিকাঠি হল ধৈর্য। মুমিন ও খোদা সচেতনতার অন্যতম বৈশিষ্ট্য হল তারা একে অপরকে সত্যের ও ধৈর্যের দাওয়াত দেয়। পাপের আকর্ষণ প্রতিরোধ করা হল ধৈর্যের অন্যতম প্রধান দিক। অপ্রয়োজনীয় জিনিসপত্র কেনা ও ঘর বাড়িকে বিচিত্র ধরনের শোপিস দিয়ে সাজিয়ে রাখাটাও ধৈর্যের খেলাপ এবং অপচয়। বিচিত্র ধরনের ইফতারি বানিয়ে রসনা বিলাস করাও অপচয় এবং তা বর্জনীয়। পবিত্র কোরআনে বলা হয়েছে অপচয়কারীরা শয়তানের ভাই। মহান আল্লাহর বিধি বিধান মেনে চলতে এবং ইবাদত করতে, হালাল হারাম মেনে চলতে ও পাপ বর্জন করতে অনেক সময় কষ্ট লাগে বা মন সায় দেয় না, কিন্তু তা সত্ত্বেও ধৈর্য ধরে কষ্ট সহ্য করে আল্লাহর বিধান মেনে চলতে হবে ও পাপ বর্জন করতে হবে নিজের কল্যাণের জন্যই। ধৈর্যের অনুশীলন রোজার অন্যতম উদ্দেশ্য। বিপদে আপদে দিশেহারা না হয়ে মাথা ঠান্ডা রেখে বিপদ আপদ মোকাবেলা করাও হচ্ছে ধৈর্যের অন্যতম দিক।
সন্তানের মৃত্যু বাবা মায়ের জন্য খুবই কষ্টকর ও অসহনীয়, তবু এক্ষেত্রে ধৈর্য ধারণকারীর জন্য মহান আল্লাহর বিশেষ পুরস্কার রয়েছে। কেউ কেউ এভাবে নিজেকে সান্ত্বনা দেন যে মহান আল্লাহ নিজের জিনিস নিজেই নিয়ে গেছেন। কারো গচ্ছিত আমানত কেউ ফেরত চাইলে আমরা কি তা ফেরত দিতে বাধ্য নই? স্বামী যদি স্ত্রীর সঙ্গে ও স্ত্রী যদি স্বামীর সঙ্গে কখনো দুর্ব্যবহার করে তাহলে আল্লাহ সন্তুষ্টির জন্য তা সহ্য করার মধ্যে রয়েছে অনেক পুরস্কার। ঝগড়া বিবাদ এড়ানোর জন্য অনেক সময় নীরব থাকা বা অন্য পক্ষের ভুল বক্তব্যকেও নীরবে মেনে নেওয়ার মধ্যে রয়েছে পারস্পরিক সম্প্রীতি রক্ষার মতো কল্যাণ সহ অনেক কল্যাণ।
একবার এক রাজা তার এক বিজ্ঞ মন্ত্রীর উপর রাগ করে তাকে কারাগারে পাঠালেন। কয়েকদিন পর রাজা তার অবস্থা জানতে একজনকে পাঠালেন ওই মন্ত্রীর কাছে। ওই ব্যক্তি দেখলেন যে মন্ত্রী অন্য বন্দীদের অবস্থার বিপরীতে খুবই প্রফুল্ল এবং স্বাভাবিক অবস্থায় রয়েছে। এর কারণ জানতে চাইলে বন্দী মন্ত্রী জানান, সবই তো আল্লাহর রাজ্য, এখানে বিনা পরিশ্রমে রিজিকও পাচ্ছে, আরও বড় বিষয় হল এখানে আল্লাহর উপর নির্ভরতার শিক্ষা নিচ্ছে। এ বিশ্বাসও জোরদার হল যে ভাগ্যে যা আছে তাই ঘটবে, বিপদের সময় ধৈর্য ধরা যে সবচেয়ে ভালো বিষয় তাও এখানে চর্চার সুযোগ এসেছে। তাছাড়া ধৈর্য না ধরে আর কী বা করতে পারি? অস্থির বা পেরেশান হলে কি তাতে বিপদ কমবে? এটাও ভাবছি যে আমার তো এর চেয়েও বড় ধরনের বিপদ হতে পারত, আর ওই বড় বিপদের চেয়ে তো অন্তত ভালো অবস্থায় আছে। সর্বোপরি এক পিলার থেকে অন্য পিলারের কাছে আসতেই মুক্তি লাভ সম্ভব হতে পারে ও যে কোনো সময়ে এই অবস্থার অবসান ঘটতে পারে। রাজার দূত যখন রাজার কাছে মন্ত্রীর এইসব কথা তুলে ধরলেন, তখন খুশি হয়ে তিনি মন্ত্রীকে আবারও সসম্মানে আগের পদে নিয়োগ দিলেন।
ধৈর্যের প্রধান শত্রু হল শয়তান ও আলস্যপনা। শয়তান এই আলস্যপনা উস্কে দিতে কখনো কখনো এই কথা বলে কোমন্ত্রণা দেয় যে, কয়েক যুগ ধরেই তো নামাজ পড়লে ও রোজা রাখলে, আর কতকাল কষ্ট করবে, এবার এসব বাদ দিয়ে কিছুকাল বিশ্রাম নাও। এভাবে শয়তান মানুষকে বিভ্রান্ত করতে চায়। কথাই বলে, সবুরে মেওয়া ফলে, ধৈর্যশীলদের সুসংবাদ দিয়ে মহান আল্লাহ সূরা জুমারের 10 নম্বর আয়াতে বলেছেন, হে নবী, আপনি বলুন, হে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা ভয় করো তোমাদের পালন কর্তাকে, যারা এ দুনিয়াতে সৎ কাজ করে তাদের জন্য রয়েছে পূর্ণ আল্লাহর পৃথিবীর প্রশস্ত, যারা সবরকারী তারাই পুরস্কার পায় অগণিত। এর আগের আয়াতে মহান আল্লাহ বলছেন, যে ব্যক্তি রাত্রিকালে সিজদার মাধ্যমে অথবা দাঁড়িয়ে ইবাদত করে, পরকালের ব্যাপারে সতর্ক ও শঙ্কিত এবং তার পালনকর্তার রহমত প্রত্যাশা করে, সে কি তার সমান যে এরূপ করে না? বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? চিন্তাভাবনা কেবল তারাই করে যারা বুদ্ধিমান। আসলে ধৈর্য ইমানের অপরিহার্য অঙ্গ। ধৈর্যহীন মানুষ মুমিনই হতে পারেন না। তো এবারে শোনা যাক অর্থসহ 25তম রোজার দোয়া।
হে আল্লাহ, এদিনে আমাকে তোমার বন্ধুদের বন্ধু এবং তোমার শত্রুদের শত্রু করে দাও। তোমার আখিরি নবীর সুন্নাত ও পথ অনুযায়ী চলার তৌফিক আমাকে দান করো, হে নবীদের অন্তরের পবিত্রতা রক্ষাকারী।
অনুষ্ঠানে এ পর্যায়ে এখন রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ, আশা করছি আপনারা ভালো আছেন। আজ 16 এপ্রিল রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। আগুনের ঘটনাকে নাশকতা বলে জনগণের সঙ্গে মশকরা করছে সরকার, জিএম কাদের প্রথম আলো। আওয়ামী লীগ একপেশের নীতিতে দেশ শাসন করছে, মির্জা ফখরুল ইত্তেফাক। প্রধানমন্ত্রী বলেছেন, সামরিক শাসন নয়, রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশের সমৃদ্ধির চাবিকাঠি, নয়া দিগন্ত। বাণিজ্য মন্ত্রী বললেন, রমজান আসলেই ব্যবসায়ীরা সুযোগ নেন, কালের কণ্ঠ। মানব জমিনের খবর, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির 3 নেতার বৈঠক। আর যুগান্তর লিখেছে, ঢাকায় 58 বছরে সর্বোচ্চ তাপমাত্রা আজ। কলকাতা শিরোনাম, তীব্র তাপ প্রবাহে সোমবার থেকে রাজ্যে সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছুটির নির্দেশ মুখ্যমন্ত্রীর সংবাদ প্রতিদিন আনন্দবাজার পত্রিকা গোটা উত্তরপ্রদেশ আমাদের ভয়ে কাঁপে আতিক আশরাফকে গুলি জনপ্রিয়তার জন্য দাবি আততায়ীদের গণশক্তি শ্রোতা বন্ধুরা শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত আগুনের ঘটনাকে নাশকতা বলে জনগণের সঙ্গে মশকরা করছে সরকার জিএম কাদেরের বক্তব্য ছাপা হয়েছে প্রথম আলোতে এ খবরে লেখা হয়েছে তিনি বলেছেন যদি নাশকতাই হয়ে থাকে তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তা খতিয়ে দেখা উচিত আগুনে ক্ষতিগ্রস্ত ঢাকা নিউ সুপার মার্কেট আজ দুপুরের পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন জিএম কাদের গতকাল ভোরে ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় ভয়াবহ আগুন লেগে কমপক্ষে 250টি দোকান পুড়ে গেছে মার্কেটটি আগে থেকেই ফায়ার সার্ভিসের তালিকায় অগ্নিকাণ্ডের জন্য অতি ঝুঁকিপূর্ণ ছিল মার্কেটটি পরিদর্শনে গিয়ে জাপা চেয়ারম্যান বলেন আমাদের কোথাও কোনো নিরাপত্তা নেই সরকার জনগণের নিরাপত্তার বিষয়টি চিন্তা না করে নিজেদের রক্ষা করার জন্য বেশি ব্যস্ত এদিকে যুগান্তরের সম্পর্কিত খবরে লেখা হয়েছে ঘন ঘন আগুন লাগার কারণ নিয়ে তদন্ত শেষ হওয়ার আগে কোনো মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেন প্রত্যেকটি অগ্নিকাণ্ডের পেছনে একটি কারণ থাকে এখন আমাদের সবার মনে প্রশ্ন জাগছে ঘন ঘন ও শেষ রাতে কেন আগুন লাগছে তবে তদন্তের আগে এটার কারণ বলতে পারছি না রাজনীতির খবরে যুগান্তরে লেখা হয়েছে নজরদারিতে মির্জা ফখরুলের সহ বিএনপির কেন্দ্রীয় 23 নেতা বিস্তারিত খবরে বলা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 23 কেন্দ্রীয় নেতাকে গোয়েন্দা নজরদারির আওতায় আনা নির্দেশ রয়েছে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্র যুগান্তরকে নিশ্চিত করেছে তাছাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন তরুণ গ্রুপকে নিয়েও অস্বস্তিতে আছে সরকার এ পরিপ্রেক্ষিতে সারা দেশে এই গ্রুপের অন্তত 2000 নেতাকর্মীর গতিবিধি গোয়েন্দা নজরদারিতে আনার নির্দেশনা দেয়া হয়েছে তাপমাত্রা বিষয়ক খবর আজকে যুগান্তরের শিরোনাম ঢাকায় 58 বছরে সর্বোচ্চ তাপমাত্রা বিস্তারিত খবরে বলা হয়েছে বৈশাখের তৃতীয় দিনে আজ রোববারও তীব্র গরমে নাজেহাল রাজধানীবাসী শনিবারের মতো আজও ঢাকায় 58 বছরের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ দুপুর 1টা পর্যন্ত ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.1 ডিগ্রি সেলসিয়াস এর আগে 1965 সালে রাজধানীবাসী সবচেয়ে উত্তপ্ত দিন পার করেছিল তখন ঢাকার তাপমাত্রা উঠেছিল 42 ডিগ্রি সেলসিয়াস নয়াদিগন্তের খবর ফারদিন হত্যা মামলার তদন্তে সিআইডি বিস্তারিত খবরে লেখা হয়েছে বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলা অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে নির্দেশ দিয়েছেন আদালত রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শান্ত ইসলাম মল্লিকের আদালত বাদীর নারাজি গ্রহণ করে এ নির্দেশ দেন একই সাথে অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে আগামী 24 মে প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে রাজধানীর শাহজাহানপুরের আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজ ছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে আগামী 15 জুন প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছে আদালত এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত আনন্দবাজার পত্রিকার শিরোনাম গোটা উত্তরপ্রদেশ আমাদের ভয়ে কাঁপবে এই শিরোনামের খবরে দৈনিকটি লিখেছে আতিক আহমেদ এবং তার ভাই আশরফকে খুনের অভিযোগে এরই মধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন উত্তরপ্রদেশের হামিরপুরের বাসিন্দা সানি কাশগঞ্জের বাসিন্দা অরুণ এবং বান্দার বাসিন্দা লাভলেশ আতিক এবং আশরফ খুনের পরই তারা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন পুলিশ সূত্রের খবর অভিযুক্ত 3 জনের বিরুদ্ধে খুন অপহরণ এবং ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে গণশক্তি পত্রিকার খবরে লেখা হয়েছে সম্পর্কে দুষ্কৃতি থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা আতিক আহমেদ এবং তার ভাই আশরফ আশরাফকে প্রয়াগরাজে পুলিশি হেফাজতে গুলি করে হত্যা করার পর আততায়ীরা উত্তরপ্রদেশ পুলিশকে বলেছে যে তারা জনপ্রিয় হওয়ার জন্যই হত্যা করেছে। প্রয়াগরাজের এই ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের পুলিশের ভূমিকা। ঘটনার পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, 6 বছরে 10,000 এনকাউন্টার, মৃত 183, যোগীর শাসন যেন এনকাউন্টার রাজ। সংবাদ প্রতিদিন আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে, তীব্র তাপ প্রবাহে সোমবার থেকে রাজ্যের সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছুটির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখবরে বলা হয়েছে, শনিবার পর্যন্ত এই ছুটি চলবে, শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করছে রাজ্য সরকার। রাজ্যে তাপ প্রবাহ চলছে, তা থেকে পড়ুয়াদের বাঁচানোর জন্যই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। রোববার এপিবি আনন্দকে দেয়া একটি সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, সোমবার থেকে সরকারি বেসরকারি স্কুলে ছুটি ঘোষণা করতে বলেছি। ছয় মাসের মধ্যে 100 নামবে তৃণমূলের বিধায়ক সংখ্যা, নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক শুভেন্দু। সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, নিয়োগ দুর্নীতি নিয়ে এবার শাসক দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জেলায় জেলায় তৃণমূলের বিধায়করা সকলেই এজেন্টের কাজ করছেন বলে দাবি তার। রীতিমতো হিসেব নিকেশ দিয়ে শুভেন্দুর দাবি, যা পরিস্থিতি তাতে আগামী 6 মাসের মধ্যে বিধানসভায় তৃণমূলের বিধায়ক সংখ্যা 100 নেমে যাবে। তার এই মন্তব্যে স্বভাবতই ফুঁসছে ঘাসফুল শিবির। রাজ্যসভার তৃণমূল সাংসদ শান্তনু সেনের দাবি, মানসিকভাবে অসুস্থ শুভেন্দু, উনি আগে নিজে আয়নার সামনে দাঁড়ান, তারপর কথা বলবেন। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে নারী মানব ফুল শীর্ষক ধারাবাহিক আলোচনা।
নারী মানব ফুল,
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। নারী মানব ফুল শীর্ষক সমাজ ও পরিবারে নারীর আদর্শ ভূমিকা বিষয়ক ধারাবাহিক আলোচনার 15তম পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকের পর্ব উপস্থাপনে রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি সোহেল আহমেদ। আজ আমরা পবিত্র কোরআনের দৃষ্টিতে আলোচিত আদর্শ নারীদের জীবনের মহান বৈশিষ্ট্য বা দিকগুলো সংক্ষেপে তুলে ধরে সর্বকালের সেরা আদর্শ মহামানবী হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহি আলাইহার জীবন বৈশিষ্ট্যের সঙ্গে সেসবের তুলনার চেষ্টা করব। নবী নন্দিনী হযরত ফাতিমাকে বলা হয় খাতুনে জান্নাত তথা বেহেশতি নারীদের নেত্রী। আদর্শ নারীদের যেসব বৈশিষ্ট্য পবিত্র কোরআনে তুলে ধরা হয়েছে সেসবেরই সমাহার ঘটেছিল খাতুনে জান্নাতের মধ্যে। আদর্শ নারীরা হবেন তওবাকারী। হযরত বিবি হাওয়া ও হযরত আদম উভয়ই শয়তানের ধোকার শিকার হয়ে নিষিদ্ধ ফল খাওয়ার কারণে অনুতপ্ত হন এবং মহান আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চান। মহান আল্লাহ তাদের ক্ষমা করে দেন। পবিত্র কোরআনে বর্ণিত আরেক নারী ফেরাউনের স্ত্রী হজরত আসিয়াকে বিশ্বাসী ও খোদার অনুরাগী হিসেবে তুলে ধরা হয়েছে।
পবিত্র কোরআন হজরত মুসা নবীর মাতায় ইয়োকাবাদকে আল্লাহর বিধানের প্রতি আত্মসমর্পণকারী তথা মুসলিম ও আল্লাহর প্রতি ভরসাকারী হিসেবে তুলে ধরেছে। মহান আল্লাহর প্রতি বিশ্বাস ও আস্থার কারণে তিনি নিজের নবজাতক সন্তানকে বাক্সবন্দী করে দরিয়ায় ভাসিয়ে দিতে পেরেছিলেন মহান আল্লাহর কাছ থেকে আসা ইশারার আলোকে, যদিও বাহ্যিক দৃষ্টিতে এমন কাজ ছিল অবিবেচনাসুলভ। পবিত্র কোরআনের বর্ণিত নারী লজ্জাশীল ও সতীসাধ্বী, যেমন হজরত মুসা নবী যখন মাদায়েন শহরে আসেন এবং সেখানে শোয়াইব নবীর কন্যা সফুরার সঙ্গে যখন তার দেখা হয়, তখন ওই পবিত্র নারী যে সর্বোচ্চ মাত্রায় লজ্জাশীলতা বজায় রেখে পথ চলছিলেন সে বিষয়টি উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনে। সূরা কাসাসের ২৫ নম্বর আয়াতে এ প্রসঙ্গে বলা হয়েছে, অতঃপর বালিকাদ্বয়ের একজন সর্বোচ্চ লজ্জাজড়িত পদক্ষেপে তাঁর কাছে আগমন করল, বলল, আমার পিতা আপনাকে ডাকছেন যাতে আপনি যে আমাদেরকে পানি পান করিয়েছেন তার বিনিময়ে পুরস্কার প্রদান করেন। হযরত মুসার তাকওয়া বা খোদাভীতি দেখে শোয়াইব নিজের লজ্জাশীল সতীসাধ্বী কন্যা সফুরাকে হযরত মুসার কাছে বিয়ে দেন।
পবিত্র কোরআন হজরত আয়ুব নবীর জন্য তার স্ত্রী বিবি রহিমার অসাধারণ ধৈর্য ও আত্মত্যাগের প্রশংসা করেছে। হজরত আয়ুব জটিল রোগে আক্রান্ত হলে সবাই তাকে পরিত্যাগ করে দূরে সরে যায়, এমনকি তার পুত্ররাও দূরে চলে যায়। এ সময়ে এক ঘরে ও দরিদ্র হয়ে পড়া হজরত আয়ুবকে সাহায্য ও সেবা করতে তার পাশে ছিলেন বিবি রহিমা। মহান আল্লাহ নানা ধরনের বিপদ আপদের মাধ্যমে হযরত আয়ুব তার স্ত্রী ও তার পরিবারের সদস্যদের ধৈর্য কতটুকু তা পরীক্ষা করেছেন। মহান আল্লাহ এই মহান নবী ও তার স্ত্রীর ধৈর্যের পুরস্কার হিসেবে তাদের সব সম্পদ ও সন্তান সন্ততি ফিরিয়ে দেন।
পবিত্র কোরআনে উল্লেখিত সাবার রানী বিলকিস ছিলেন দূরদর্শী, বিচক্ষণ, বাস্তববাদী ও সত্যের অনুরাগী। তিনি একদেশদর্শী বা স্বৈরতান্ত্রিক পন্থায় দেশ শাসন না করে বিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করতেন। সুলাইমানের চিঠিতে একত্ববাদের দাওয়াত পেয়ে তিনি দেশের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে নিজেই করণীয় কাজ বা কর্তব্য ঠিক করেছিলেন। তিনি দূতের মাধ্যমে উপঢৌকন পাঠিয়ে প্রথমে সুলাইমানকে পরীক্ষা করেন এবং যখন বুঝতে পারেন যে সুলাইমান সত্যিই মহান আল্লাহর নবী ও একত্ববাদী, তখনই তিনি সূর্য পূজার ভ্রান্ত পথ ছেড়ে এক আল্লাহর প্রতি ঈমান আনেন। পবিত্র কোরআন তথা মহান আল্লাহর বাণীতে হজরত মারিয়ামকে নির্বাচিত ও পবিত্র মহিলা বলে ঘোষণা করা হয়েছে এবং তাকে জগতের নারীদের উপর শ্রেষ্ঠত্ব দেওয়ার কথাও বলা হয়েছে। ফেরেশতারা মারিয়ামের সঙ্গে কথা বলেছেন ও তিনি যে মহান আল্লাহর নৈকট্য প্রাপ্ত তার সাক্ষ্য দিয়েছেন। তার কাছে আল্লাহর পক্ষ থেকে ফল আসত। মহান আল্লাহ তাকে হজরত ঈসার মা হওয়ার গৌরব দান করেছেন।
হযরত ফাতিমা সালামুল্লাহি আলাইহা সর্বকালের সেরা মহামানবী ও বেহেশতি নারীদের নেত্রী হিসেবে ইসলামের ইতিহাসে সর্বোচ্চ বা সর্বোত্তম আদর্শ হিসেবে বিবেচিত। আদর্শ নারীদের সবগুণই তার মধ্যে ছিল। হযরত ফাতিমা মুসলিম নারী জাতির জন্য পরিপূর্ণ তথা পূর্ণাঙ্গ আদর্শ। এমন শ্রেষ্ঠ মহামানবীকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের ঘরে দান করার কারণে মহান আল্লাহ তাকে এরই কৃতজ্ঞতা স্বরূপ বিশেষ নামাজ আদায়ের ও কুরবানি দেওয়ার নির্দেশ দিয়েছেন। মহান আল্লাহ ফাতিমাকে মহানবীর জন্য কাউসার বা কল্যাণের প্রাচুর্য হিসেবে উল্লেখ করেছেন এবং এ উপলক্ষে সূরা কাউসার নামে একটি সূরা নাজিল করেছেন। মহান আল্লাহ এ সূরায় বলেছেন, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি, অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন ও কুরবানি করুন, যে আপনার শত্রু সেই তো লেজ কাটা নির্বংশ। হজরত ফাতিমা নারী হওয়া সত্ত্বেও তাকে মহানবীর বংশধর হিসেবে ঘোষণা করে মহান আল্লাহ গোটা নারী জাতিকে সম্মানিত করেছেন।
শ্রোতা ভাই বোনেরা, কোরআনে উল্লেখিত মহামানবীদের গুণের সঙ্গে হজরত ফাতিমা জাহরার মহতী গুণগুলোর তুলনা নিয়ে আমরা আরও কথা বলব আগামী অনুষ্ঠানগুলোতে। আশা করছি তখনও আপনাদের সঙ্গ পাব। যারা এতক্ষণ সঙ্গ দিলেন তাদের সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে শেষ করছি নারী মানব ফুল শীর্ষক আমাদের আজকের আলোচনা।
এবার সংক্ষিপ্ত সংবাদ। সুদানের শক্তিশালী আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স বা আরএসএফ এর সঙ্গে যে কোনো ধরনের সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। সুদানের সশস্ত্র বাহিনী তাদের ফেসবুক পেজে বলেছে আরএসএস এর সঙ্গে কোনো আলোচনা বা সংলাপের সম্ভাবনা নেই। এর আগে আরএসএফ দাবি করেছিল তাদের যোদ্ধারা বেশ কয়েকটি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে। সুদানের সংঘাতময় পরিস্থিতি ও সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে ইরান। একই সঙ্গে দেশটির সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীকে সংযোগ প্রদর্শন ও সংলাপে বসার আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানেয়ানি বলেছেন, মুসলিম ও ভ্রাতৃপ্রতিম দেশ সুদানে যা কিছু ঘটছে তাতে উদ্বেগ প্রকাশ করছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। তিনি সংলাপের মাধ্যমে এই সংকট কাটিয়ে ওঠার আহ্বান জানিয়েছেন। সামরিক শক্তি যতই বাড়ুক আত্মতুষ্টিতে না ভুগতে সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই। ডেনমার্কে আবারও পবিত্র কোরআনের অবমাননা করেছে একটি উগ্র ইসলাম বিদ্বেষী গোষ্ঠী। তীব্র নিন্দা জানালো ইসলামী প্রজাতন্ত্র ইরান। বাংলাদেশে ঈদ যাত্রায় কেউ বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করতে পারবে না বলে রেলমন্ত্রীর ঘোষণা। রেলওয়ে কর্মচারীদের ছুটি বাতিল। এবং ভারতের উত্তরপ্রদেশে সাবেক পার্লামেন্ট সদস্য আতিফ আহমেদ এবং তার ভাই আশরাফকে গুলি করে হত্যা, 144 ধারা জারি। শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।